বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সৌভাগ্যের সিঁড়ি।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসালামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন পাদ্রি শামউন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন আর রাসূলুল্লাহ তার সব প্রশ্নের জবাব দেন। ফলে শামউন তার প্রতি ঈমান আনেন এবং তার নবুয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। পাদ্রি শামউন রাসুলে খোদাকে আকল বা বুদ্ধিবৃত্তির শ্রেণীবিভাগ বর্ণনার অনুরোধ জানালে উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের নানা শ্রেণী ও সেগুলোর কল্যাণ সম্পর্কে ধারাবাহিক বর্ণনা দেন। সেই বর্ণনার প্রথম অংশ আমরা গত পর্বে তুলে ধরেছি, এবার রয়েছে এর বাকি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ হল লজ্জা, আর লজ্জা থেকে উচ্চারিত হয় নমনীয়তা, দয়াশীলতা, প্রকাশে এবং গোপনে আল্লাহর পাহারার প্রতি মনোযোগ, দৈহিক ও মানসিক সুস্থতা, মন্দ থেকে দূরে থাকা, সমৃদ্ধি, দানশীলতা, বিজয় এবং মানুষের মাঝে সুনামের সাথে স্মরণ। এগুলো বিবেকবান ব্যক্তি তার লজ্জা থেকে অর্জন করে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর নসিহত গ্রহণ করে এবং তার অপমানকে ভয় করে। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে উচ্চারিত হয়। এক, দয়া। দুই, পরিণামদর্শিতা। তিন, আমানত রক্ষা। চার, খেয়ানত বর্জন। পাঁচ, সত্যবাদিতা। ছয়, লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা। সাত, সম্পদের পরিশুদ্ধি। আট, শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি। নয়, অসঙ্গত কাজ করতে নিষেধ করা। দশ, বোকামি বর্জন। বিবেকবানরা এসব বিষয় ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে পেয়ে থাকেন। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তিত্ব ও স্থিরচিত্তের অধিকারী হয় এবং যার মধ্যে লঘুচিত্ততা আর মূর্খতা থাকে না এবং যে ক্ষমাশীল হয় ও মার্জনা করে।
বিশ্বনবী আরো বলেন, আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ অর্থাৎ অব্যাহতভাবে সৎ কাজ করে যেসব সুফল পাওয়া যায় সেগুলো হচ্ছে: ১. অশ্লীল কথাবার্তা বর্জন, ২. মনের উৎকণ্ঠা থেকে দূরে থাকা, ৩. সতর্কতা অবলম্বন, ৪. ইয়াকিন তথা অবিচল বিশ্বাস, ৫. মুক্তিপ্রিয়তা, ৬. আল্লাহর অনুগ্রহ, ৭. কোরআনের প্রতি সম্মান, ৮. শয়তান থেকে দূরে সরে যাওয়া, ৯. ন্যায়কে মেনে নেয়া এবং ১০. হক ও ন্যায্য কথা বলা। এগুলো বিবেকবান ব্যক্তি ভালো কাজে অবিচ্ছিন্নভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়ার ফলে লাভ করে থাকে। ধন্য সেই ব্যক্তি যে নিজের ভবিষ্যৎ ও পরকালের চিন্তায় থাকে আর দুনিয়ার ধ্বংস থেকে শিক্ষা নেয়। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ, মন্দকে ঘৃণা করা থেকে লাভ করা যায়। ১. ব্যক্তিত্ব ও মর্যাদা, ২. সহিষ্ণুতা, ৩. উপকার করা, ৪. পরিকল্পনার উপর স্থির থাকা, ৫. সঠিক পথকে আগলে রাখা, ৬. আল্লাহর প্রতি বিশ্বাস, ৭. প্রাচুর্য, ৮. নিষ্ঠা, ৯. সব অনর্থক কাজ বর্জন এবং ১০. যা কিছু তার জন্য উপকারী তা বজায় রাখা। এগুলো বিবেকবানেরা মন্দকে ঘৃণা করার মাধ্যমে অর্জন করে থাকে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর হক পথে পদক্ষেপ নেয় আর তার পথেই চলে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেছিলেন, বুদ্ধিবৃত্তির অন্যতম কল্যাণ হিসেবে উপদেশদাতার অনুসরণ থেকে লাভ হয়। ১. বুদ্ধির বিকাশ, ২. আত্মিক পূর্ণতা সাধন, ৩. ভালো পরিণাম, ৪. ভর্ৎসনার হাত থেকে মুক্তি, ৫. গ্রহণীয় হওয়া, ৬. বন্ধুত্ব, ৭. অন্তরের প্রসারতা, ৮. ন্যায়বিচার বা ইনসাফ, ৯. কাজকর্মে উন্নতি এবং ১০. আল্লাহর আনুগত্যের শক্তি সঞ্চার। ধন্য সেই ব্যক্তি যে নাফসের দ্বারা পরাস্ত হওয়া থেকে নিরাপদ থাকে। এগুলো হল সেই বৈশিষ্ট্য যা আকল থেকে উৎপত্তি লাভ করে। এ পর্যায়ে শামুন বিশ্বনবীকে বলেন, মূর্খদের চিহ্নগুলো আমাকে বলুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তার সঙ্গে তথা মূর্খের সঙ্গে মেশো সে তোমাকে কষ্ট দেবে, যদি তার থেকে দূরে সরে যাও তোমার বদনাম করবে, যদি তোমাকে দান করে তাহলে তোমার উপর করুণার গর্ব করবে, আর তুমি যদি তাকে দান করো তাহলে অকৃতজ্ঞ হবে। তাকে যদি কোনো গোপন কথা বলো তাহলে সে খেয়ানত করবে, আর তোমাকে যদি সে কোনো গোপন কথা বলে তাহলে তোমার প্রতি অভিযোগ তুলবে। মূর্খ যদি ক্ষমতাবান হয় তাহলে অরাজকতা করে এবং রূঢ় ও নিষ্ঠুর হয়। যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, যদি আনন্দিত হয় তাহলে সীমা ছাড়িয়ে যায় এবং অবাধ্য হয়, আর যদি দুঃখিত হয় তাহলে নিরাশ হয়ে পড়ে। মূর্খ যদি হাসে তাহলে অট্টহাসি দেয়, আর যদি কাঁদে তাহলে পশুর মতো গর্জন করে। মূর্খ ব্যক্তি সৎ লোকদের সঙ্গে ঝগড়া করে, আল্লাহকে ভালোবাসে না এবং তাকে মান্য করে না, তার কাছ থেকে লজ্জা পায় না এবং তাকে স্মরণ করে না। তুমি যদি তাকে খুশি করো তাহলে তোমার এমন গুণের প্রশংসা করবে যা তোমার মধ্যে নেই, আর যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে তোমার প্রশংসাকে বিনষ্ট করবে আর মিথ্যা প্রচারে তোমার বদনাম ছড়াবে। এগুলো মূর্খদের পন্থা।
এরপর পাদ্রি শামুন রাসুল সাল্লাহ আলহি আলিয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইসলামের নিদর্শন কি আমাকে বলুন। রাসুল বললেন, বিশ্বাস, জ্ঞান এবং কর্ম। পাদ্রি শামুন প্রশ্ন করেন, ইমানের, জ্ঞানের ও কর্মের চিহ্ন কি? রাসুল বললেন, ইমানের চিহ্ন চারটি: আল্লাহর একত্বের স্বীকারোক্তি, তার প্রতি বিশ্বাস স্থাপন, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস আর তার রাসুলগণের প্রতি বিশ্বাস। আর জ্ঞানের চিহ্ন চারটি: আল্লাহকে চেনা, তার বন্ধুদের পরিচয় জানা, তার ফরজগুলোকে জানা এবং সেগুলোর সংরক্ষণ করা যাতে সেসব সঠিকভাবে সম্পাদিত হয়। আর কর্মের চিহ্ন হল নামাজ, রোজা, জাকাত এবং নিষ্ঠা তথা ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
শ্রোতা বন্ধুরা, গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে প্রাচ্য ও পাশ্চাত্যে ইরানি মনীষীদের অবদান, প্রাচীন ইরানের ইলামী সভ্যতায় গণিতের ব্যবহার এবং ইলামীদের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষী ও তাদের অবদান সম্পর্কে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলাম ধর্ম জ্ঞান অর্জন ও বিভিন্ন বিষয়ে গবেষণার উপর গুরুত্ব আরোপ করায় তা জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে। জ্ঞানের বিভিন্ন শাখা, বিশেষ করে গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান একটি অনস্বীকার্য বাস্তবতা। এক্ষেত্রে মুসলিম মনীষীরা অনেক বড় বড় সাফল্যের পরিচয় দিয়েছেন। গণিতের উপর মুসলমানদের রচিত বিভিন্ন গ্রন্থ ইউরোপে গেছে এবং বলা যায় সেখান থেকে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মানব সমাজে গণিত সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরানি মনীষীদের অবদান ও গবেষণা কর্ম কখনোই ভুলে যাবার মতো নয়। এক্ষেত্রে ইরানিদের সাফল্যের বড় কারণ হচ্ছে সাবেক পারস্য সাম্রাজ্যের সাসানীয় শাসকরা এ বিষয়টিকে অনেক গুরুত্ব দিতেন এবং তারা ব্যাপক সফল হয়েছিলেন। সাফল্যের সেই ধারাবাহিকতা অনুসরণ করে ইসলামের প্রাথমিক যুগে ইরানের মনীষীরা আরও নতুন নতুন সাফল্যের পরিচয় দিতে থাকেন। গণিত শাস্ত্রে ইরানিদের বই পুস্তক গ্রিক, সুরিয়ানি ও হিন্দি ভাষায় অনুবাদ করা হয়। এর ফলে ওই জাতিগুলোর মধ্যে প্রচলিত গণিত শাস্ত্র আরো সমৃদ্ধ ও পরিপূর্ণতা লাভ করে।
ইসলামের প্রাথমিক যুগে অনেক ইরানি গণিতবিদ জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছেন এবং তাদের কারণে জ্ঞানের এই দুই শাখায় ব্যাপক উন্নতি হয়। তারা জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্রে এমন কিছু নতুন তত্ত্ব তুলে ধরতে সক্ষম হন যা ছিল নজিরবিহীন। ইরানের খ্যাতনামা এসব মনীষীদের মধ্যে আবু মাশার আল বালখি, মোহাম্মদ বিন মুসা খাওয়ারিজমি, আবু রেহান বিরুনি, ওমর খুয়াম নিশাবুরি, খাজা নাসিরউদ্দিন তুসি, গিয়াস উদ্দিন জামশিদ কাশানি প্রভৃতি ব্যক্তিত্বের কথা উল্লেখ করা যায়। মধ্যযুগে বিখ্যাত বৈজ্ঞানিকদের মধ্যে আল খাওয়ারিজমি ছিলেন অন্যতম ও সেরা একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি আধুনিক বীজগণিতের জনক। যদিও তিনি বীজগণিতের জনক, কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের অনেকের কাছে তার নামটি অজানা। এটাও অনেকে জানে না যে বীজগণিতের জনক হচ্ছে একজন মুসলিম গণিতবিদ। আজকের অনুষ্ঠানে আমরা এই বিখ্যাত মুসলিম গণিতবিদের জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা করব।
আল খাওয়ারিজমি একাধারে একজন গণিতবিদ, ভৌগোলিক এবং জ্যোতির্বিজ্ঞানী। পাটিগণিতে তিনি প্রথম দশমিক ও শূন্যের ব্যাপক ব্যবহার শুরু করেন। এছাড়াও তিনি জ্যোতির্বিদ্যা, সূর্য ঘড়ি, বর্ষপঞ্জি, ম্যাগনিফাইং গ্লাস সহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। ইসলামের স্বর্ণযুগের এই মনীষীর রচিত গ্রন্থগুলো এখনো আমাদের নতুন নতুন জ্ঞানের সন্ধান দেয়। খাওয়ারিজমির পুরো নাম হল আবু মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। অনুমান করা হয় যে 780 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল খাওয়ারিজমি বাগদাদে খলিফা আল মানসুরের বাইতুল হিকমা সংলগ্ন গ্রন্থাগারে চাকরি করতেন। সেখানেই তিনি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি পাটিগণিত, বীজগণিত, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান ও জ্যামিতিতেও বিশেষ ভূমিকা রাখেন। তবে মূলত বীজগণিতের জন্যই সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন তিনি।
ব্যাপক অধ্যয়ন করে তিনি বিজ্ঞানের যাবতীয় বিষয়ের সঙ্গে পরিচিতি লাভ করেন। আল খাওয়ারিজমির বিশেষ অবদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত গণিতবিদ। তার সময়ের গণিতের জ্ঞানকে তিনি অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। একজন গণিতবিদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য জ্যোতির্বিদ। ভূগোল বিষয়ে তার গবেষণার ব্যাপক খ্যাতি রয়েছে। তিনি ছিলেন আলজেব্রার জনক। তিনি প্রথম আল জাবর আল মোকাবেলা বইয়ে এই শব্দটি উল্লেখ করেন। আধুনিক প্রযুক্তি অনেকটা দাঁড়িয়ে আছে অ্যালগোরিদমের উপর। অ্যালগোরিদম হচ্ছে সংখ্যার কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি। কম্পিউটার, স্মার্টফোন, রোবট ইত্যাদি এই ধাপগুলোর মাধ্যমে কাজ করে। আমাদের অতি প্রয়োজনীয় ইন্টারনেটও চলে অ্যালগোরিদমের কারবারে। এমনকি ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিও চলে অনেক জটিল অ্যালগোরিদমে। কম্পিউটার যে নির্দেশনা অনুসারে কাজ করে, সেই নির্দেশনা তৈরি করার জন্য কম্পিউটার প্রোগ্রাম লেখা হয়। এই কম্পিউটার প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন রকমের স্টেপ থাকে, সেই স্টেপ অনুসারে কম্পিউটার কাজ করে।
আপনি যখন কম্পিউটারকে কোনো কাজ দেবেন, তখন এটাও আপনাকে ভাবতে হবে কিভাবে কম্পিউটার আপনার দেয়া কাজগুলো করতে পারবে। আর এই কারণে আমরা কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করি। অ্যালগোরিদম হলো এমন কিছু বিশেষ নির্দেশনাবলীর স্টেপ যার মাধ্যমে বিশেষ কোনো সমস্যার সমাধান করা হয়। আরো সহজভাবে বলা যায়, অ্যালগোরিদম হলো কোনো সমস্যার সমাধান বের করার একটি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। মধ্যযুগের মনীষী আল খাওয়ারিজমি প্রথম অ্যালগোরিদম নিয়ে নানা রকমের গবেষণা করেন। বর্তমান অ্যালগোরিদমের যে রূপ তার অনেকটাই পূর্ণতা পেয়েছে প্রায় 1200 বছরেরও আগে করা আল খাওয়ারিজমির গবেষণার ফলে। খাওয়ারিজমির রচিত গ্রন্থ আল জাবর আল মোকাবলা 16 শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো। তিনি প্রথম রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের পদ্ধতিগত সমাধান করেন। তিনি সর্বপ্রথম বীজগণিতকে একটি স্বাধীন শাখা হিসেবে প্রকাশ করেন। তাই খাওয়ারিজমিকে বীজগণিতের জনক বলা হয়।
খাওয়ারিজমি অনেক বই লিখেছেন যেগুলোর অধিকাংশ ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। আল জাবর আল মোকাবেলা বইটি তার সবচেয়ে বেশি বিখ্যাত। এই বইটি 5 খণ্ডে বিভক্ত। বইটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় দ্বাদশ শতকে। অনুবাদ কর্মের মধ্য দিয়ে এই নতুন বিজ্ঞান পশ্চিমা জগতে প্রবেশের সুযোগ পায়। এর আগে ইউরোপের কাছে বীজগণিত ছিল একটি অচেনা বিষয়। ইউরোপীয়রা এ বিষয়ে ছিল পুরোপুরি অজ্ঞ। দশম শতাব্দীর ইউসুফ রচিত মাফাহাতুল উলুন গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিতাবুল সুরত আল আরদ একটি ভূগোল বিষয়ক বই। এটি পৃথিবীর আকার আকৃতি বিষয়ক একটি বই। তার এই গ্রন্থটি মূলত ভূগোল সম্পর্কে আলোচনা নিয়ে রচিত। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং অনুবাদ কর্মের সাথে মানচিত্রগুলোও অন্তর্ভুক্ত করা হয়।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছে। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের মনীষীদের অবদান সম্পর্কে আরও কথা বলব। আশা করি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালাম বলেছেন, দামি পোশাক পরিচ্ছদ বা অলংকার প্রকৃত সৌন্দর্য নয়, বরং প্রকৃত সৌন্দর্য হল জ্ঞানী হওয়া ও আদব বা শিষ্টতার অধিকারী হওয়া।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই যেন জ্ঞানী ও শিষ্টতার অধিকারী হতে পারি, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আজকের আসরের অধিকাংশ চিঠি পবিত্র ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন এস এম নাজিমউদ্দিন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়ুইপাড়া থেকে। তিনি লিখেছেন,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি অনুষ্ঠানটি উপভোগ করলাম। অনবদ্য পরিবেশনা, বর্ণনা, সাক্ষাৎকার, গান সব মিলিয়ে একটি জমজমাট অনুষ্ঠান শুনে অসাধারণ মুগ্ধতায় মন প্রাণ ভরে গেল। প্রথম পর্বের অনুষ্ঠানে শৈশবের ঈদ আর বর্তমানের ঈদ উদযাপন নিয়ে বাংলাদেশের ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক এবং সাইকোসোশ্যাল কাউন্সিলর নাসিমা বেগম ঝুনুর সাক্ষাৎকারটি ছিল একটি বাস্তব চিত্র। অনুষ্ঠানটি এত সুন্দর করে তৈরি করার জন্য আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
কুয়েত থেকে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক শাহ জালাল হাজারি ভাই একই অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, ঈদুল ফিতরের আনন্দের মাত্রাকে বাড়িয়ে দিতে রেডিও তেহরান থেকে প্রচারিত দুই পর্বের বিশেষ অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলাম, যা ভীষণ ভালো লেগেছে। ঈদ উৎসব কেমন হওয়া উচিত? ঈদের দিনে আমাদের কর্তব্য কী? ঈদের প্রকৃত শিক্ষা কেমন? প্রভৃতি বিষয় অত্যন্ত যত্ন সহকারে সুন্দর ও সাবলীল ভাষায় প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানটিতে।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদ্দোপোতার শ্রোতা শহীদুল ইসলাম লিখেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খুশি নামক অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি ছিল শিক্ষণীয়, জ্ঞান সমৃদ্ধ ও আনন্দময় এবং হৃদয়স্পর্শী। এই রকম ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান কেবলমাত্র রেডিও তেহরানই প্রচার করে, আর এ কারণেই রেডিও তেহরান বাংলা ভাষী মানুষের হৃদয় জয় করে নিয়েছে।
ঈদের বিশেষ অনুষ্ঠানের দুটি পর্ব সম্পর্কে মতামত জানিয়েছেন IRIB ফ্যান ক্লাব নরসিংদীর সভাপতি মোহাম্মদ হোসাইন মুসা। তিনি লিখেছেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি শুনে আমার খুব কষ্ট লেগেছে। অনুষ্ঠানে প্রবাসীদের ঈদ উদযাপনের কষ্টদায়ক সাক্ষাৎকার ও বাস্তবমুখী গানগুলিও ছিল হৃদয় স্পর্শ করার মতো। প্রবাসীরা দেশে পরিবার পরিজন রেখে কতই না কষ্ট করে, কাজ করে সংসার ও দেশকে টিকিয়ে রাখছেন, অথচ তারা প্রবাসে ঈদ উদযাপন করছেন সীমাহীন কষ্ট সহ্য করার মাধ্যমে। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে এক প্রবাসী ভাই তার মেয়ে জন্মের 8 বছরেও মেয়ের সাথে কোনোদিন ঈদ উদযাপন করতে পারেননি। এমন বেদনাদায়ক ও হৃদয় বিদারক সাক্ষাৎকার শুনে কষ্টে চোখ ভিজে গেল।
একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডি থেকে দেবাশিস গোপ লিখেছেন, ঈদ উপলক্ষে প্রচারিত দুই পর্বের বিশেষ অনুষ্ঠান খুব সুন্দর লেগেছে। ঈদ মানে খুশি, এই দিনে মিষ্টি সহ বিশেষ ধরনের খাবার খাওয়া, ঘুরে বেড়ানো ইত্যাদি সবাই খুব উপভোগ করেন। তবে যারা প্রবাসী তারা দেশে যেতে না পারায় খুব কষ্ট পান। এসব বিষয় অনুষ্ঠানে সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়, বেশ ভালো লাগলো।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে মতামত জানিয়ে ইমেল করাই ভাই নাজিমুদ্দিন, শাহজালাল হাজারি, শহীদুল ইসলাম, মোহাম্মদ হোসাইন মুসা ও দেবাশিস গো, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা।
ঈদ উল ফিতর উপলক্ষে অনেক শ্রোতা আমাদেরকে ইমেইল করে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমেও অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন। তাদের কয়েকজনের নাম ঠিকানা উল্লেখ করছি। পবিত্র মক্কা থেকে ATM আতাউর রহমান রঞ্জু, টাঙ্গাইল থেকে আবু তাহির, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে SM হৃদয় রহমান, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাট শিমলা থেকে প্রদীপ বসাক, আসামের জোরহাট থেকে পৃথ্বীরাজপুর কায়স্থ, জয়ন্ত চক্রবর্তী নতুন দিল্লি থেকে এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থেকে দেশমাতৃকা প্রসাদ রায়, মাম্পি রায় ও দেদীপ্যমান রায়।
ঈদ শুভেচ্ছা জানানোই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এভাবেই আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে। বাংলাদেশের কিশোরগঞ্জের ধলিয়ারচর গ্রামের শিকদার মডেল একাডেমির সহকারী শিক্ষক মোহাম্মদ রবিউল আওয়াল পাঠিয়েছেন আসরের এবারের মেইলটি। রেডিও তেহরানের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, নানা অপসংস্কৃতির ভিড়ে সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। বেতারটির অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশনা মনোমুগ্ধকর। বর্তমান লেজুর বৃত্তির যুগে সাহসিক সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনে পার্টসটুডের জুড়ি নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন ইসলাম বিদ্বেষ ঢুকে দেওয়া হয়েছে, তখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দর এই প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের আতিকুল ইসলামকে।
ভাই রবিউল আওয়াল, রেডিও তেহরান ও পার্স টুডের সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে এবং আতিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে।
নিশ্চয়ই আব্দুল সালাম সিদ্দিক ভাইয়ের চিঠি।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন নাসির ভাই, অনেকদিন পর এ শ্রোতা বন্ধুর মেল পেলাম। 450 শব্দের বিশাল এ চিঠিতে তিনি রেডিও তেহরানের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন সাহিত্যের ভাষায়। লিখেছেন,
প্রিয় রেডিও তেহরান, তোমাকে আমি বড্ড ভালোবাসি, আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয়। তোমার প্রতি প্রেম ভালোবাসা আছে বলে শিখতে পেরেছি কালা অক্ষরের সুন্দর শব্দের সাথে খেলা। তোমার অনন্য অনুভূতির আলোক নন্দিত শব্দচ্ছন্দের বিচক্ষণ ও নিখুঁত গাঁথনিতে বেশ আলোকময়ী প্রাঞ্চল ও সুপাঠ্য অনুষ্ঠানমালার রচনা শৈলীর চমৎকার উপস্থাপন ও অসাধারণ অভিব্যক্তি শ্রবণে বারবার মুগ্ধতায় আচ্ছন্ন হই।
বাহ, দারুণ ভাষা ভাই আব্দুল সালাম সিদ্দিক। চমৎকার কথামালায় সাজানো চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলী সাহার্দি থেকে উৎস ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ এম তারেক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, নতুন ধারাবাহিক সোনালী সময়ের প্রথম পর্ব শুনলাম। এতে প্রচারিত একটি বাক্যই বলে দেয় অনুষ্ঠানটির গুরুত্ব কতখানি। বাক্যটি হল, কেবল ইমান ও জ্ঞানের নিয়ন্ত্রণই তারুণ্য বা যৌবনকালকে এগিয়ে নেয় প্রকৃত মনুষ্যত্ব ও মানবীয় উচ্চতর কল্যাণের দিকে। রেডিও তেহরানের নিকট কৃতজ্ঞতা এমন একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য।
ভাই এইচ এম তারেক তারুণ্যের শক্তি কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময় আপনার ভালো লেগেছে জেনে আমাদের ভালো লাগলো। আশা করি আবারও লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এরপর যে আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশের এক শ্রোতা বন্ধুর সঙ্গে, প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি আমিনুল ইসলাম রানা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা, আমি চাকরি সুবাদে ঢাকা থাকি বাংলাদেশ। আমি আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার ক্রীড়া বিষয়ক সম্পাদক।
ভাই আমিনুল ইসলাম রানা, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে দীর্ঘদিন আছি। এই বাংলা মাধ্যমটা আমাকে খুবই অনুপ্রাণিত করে, আমি খুবই উৎসাহের সাথে অনুষ্ঠানটা শুনে থাকি।
জি রানা ভাই, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
শ্রোতা আরো বাড়বে, আমরা যেভাবে আমাদের কার্যকলাপগুলো চালিয়ে নিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাচ্ছি। আমরা চাচ্ছি শ্রোতা কিভাবে বাড়ানো যায়, অনুষ্ঠান সম্পর্কিত মতামতগুলো ভুল কিভাবে তুলে ধরা যায়, যেটা সঠিক সেটাকে কিভাবে গ্রহণ করা যায়, এভাবে আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ,
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদের উদ্দেশ্যে এই মুহূর্তে বলতে চাচ্ছি যে রেডিও তেহরান এমন একটি গণমাধ্যম বা একটা প্রচার মাধ্যম যেখানে আমরা আমাদের মানে বিনোদনের পাশাপাশি আমরা আমাদের ধর্মটাকেও আমরা ই করে যেতে পাশে পেয়ে যাচ্ছি। সেই জন্য সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সবাই রেডিও তেহরান শুনবে, রেডিও তেহরানের পাশে থাকবে, বেশি বেশি লিখবে। শ্রোতাদেরকে বলবো যে রেডিও তেহরান শুনে সারা বিশ্বের খবর জানতে পারে, এরকম একটা মাধ্যম রেডিও তেহরানকে উৎসাহ দেওয়ার জন্য।
তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আমিনুল ইসলাম রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। আসরের এ পর্যায়ে ভারত থেকে আসা দুটি মেইলের দিকে নজর দিচ্ছি।
আচ্ছা, তো কারা পাঠিয়েছেন মেইলগুলো?
একটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল, আর অন্যটি পাঠিয়েছেন কোচবিহারের মেখলিগঞ্জ থেকে মনীষা রায়।
তারা কি একই বিষয়ে মতামত জানিয়েছেন?
হ্যাঁ, ফার্সি নববর্ষ 1402 বা নওরোজ উপলক্ষে গত 21 মার্চ রেডিও তেহরান একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে। অনুষ্ঠানটির সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়েই তারা চিঠি লিখেছেন। বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, ফার্সি নববর্ষ উপলক্ষে রেডিও তেহরানের নবরূপে অভিনব পরিবেশনা শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। অনুষ্ঠানটির পরিবেশনার আঙ্গিক নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং শ্রোতাদের মনে বিশেষ দাগ কেটেছে। আবার এসেছে নওরোজ, সুরেলা কণ্ঠে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের খাঁটি আঞ্চলিক ভাষায় যেভাবে নাট্যরূপে অনুষ্ঠানটি সাজানো হয়েছে, তাতে করে আমি রেডিওতে শোনার পর ফেসবুকে তিনবার শুনতে বাধ্য হয়েছি অনুষ্ঠানটির আবেগময়তার অভিনবত্বের জন্য।
একই অনুষ্ঠান সম্পর্কে বোন মনীষা রায় লিখেছেন, গত 21 মার্চ ছিল ফার্সি নববর্ষ বা নওরোজের প্রথম দিন। দিনটি উপলক্ষে রেডিও তেহরান বাংলার বিশেষ অনুষ্ঠান প্রাণ ভরে উপভোগ করলাম। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজনে ছিল আলোচনা, কৌতুক, গল্প এবং ফার্সি গান। নওরোজ সম্পর্কে অনেক অজানা তথ্য পেলাম এই অনুষ্ঠান থেকে, যা আমার আগে জানা ছিল না। সব মিলিয়ে জম্পেশ একটা অনুষ্ঠান উপহার পেয়ে দারুণ উপভোগ করলাম।
নাসির মাহমুদ ভাইয়ের তৈরি করা অনুষ্ঠানটির প্রশংসা আমাদের অনেক শ্রোতা বন্ধুই করেছেন। ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখায় বিধানচন্দ্র সান্যাল ও মনীষা রায়, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি কাওয়ালি। মাদিনাওয়ালা শিরোনামের কাওয়ালিটির কথা ও সুর এস এম মিলনের, আর গেয়েছেন কণ্ঠশিল্পী গাজী আনাস রোশন, এস এম মিলন ও নাশিদ ব্যান্ড।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা কাওয়ালিটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
হাবিবে খোদা সরদারে আলম ইয়া সাইয়েদি, জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। কর তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। জাহানের সর কর তুমি নবী কমলিওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা।
নওমুসলিমদের আত্মকথা। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নওমুসলিমদের আত্মকথা নিয়ে আয়োজিত এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইসলামের আবির্ভাব মানব ইতিহাসে একটি যুগ সন্ধিক্ষণ, যার সাথে রয়েছে অসংখ্য অর্জন। ইসলামের ওই অপূর্ব অর্জনে আকৃষ্ট হয়ে বিশ্বব্যাপী আজ মুসলমান হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেমনটি মার্কিন রমণী ম্যারিলিন হিলের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকের আসরেও যথারীতি আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল।
আমরা ইসলামের অর্জনের কথা বলছিলাম। ইসলামের অর্জনের মধ্যে রয়েছে সংস্কৃতি ও সভ্যতার বিস্তার, মূর্খতা ও জুলুম অত্যাচার থেকে মানুষের মুক্তি, ইসলামী দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ও বিকাশ এবং অপরাপর জাতির কাছে সেই জ্ঞানের বিকাশ ঘটানো ইত্যাদি। মানব সমাজের ওপর তাই ইসলামের ব্যাপক প্রভাবের ঐতিহাসিক প্রমাণপঞ্জী অনস্বীকার্য। মুসলিম এবং অমুসলিম এমনকি ইউরোপীয় মনীষীগণও এই সত্য স্বীকার করেছেন যে ইসলামের নবী তার মূল্যবান শিক্ষাগুলোর সাহায্যে মানব সভ্যতা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আয়ারল্যান্ডের বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন,
তাকে মানবতার ত্রাণকর্তা বলে সম্বোধন করা উচিত। আমার বিশ্বাস, যদি তাঁর মতো একজন ব্যক্তি নবযুগের শাসক হতেন, তাহলে তিনি সমস্যা নিরসনে শান্তি ও বন্ধুত্বের আশ্রয় নিতেন। পৃথিবীর বুকে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব। তিনি দিনের দাওয়াত দিয়েছেন, একটি সভ্যতার গোড়াপত্তন করেছেন, একটি জাতির ভিত্তি রচনা করেছেন, নৈতিকতা প্রতিষ্ঠা করেছেন, শক্তিশালী ও জীবন্ত একটি সমাজ সৃষ্টি করেছেন। এরকম একটি সমাজ তার শিক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ছিল, যেসব শিক্ষা মানবিক আচরণ ও চিন্তা জগতে সব সময়ের জন্য পুরোপুরি পাল্টে দিয়েছিল। তার নাম মুহাম্মদ। মুহাম্মদ তার মাত্র 23 বছরের নবুয়তিকালে মানুষকে এক আল্লাহর ইবাদত করার দিকে পরিচালিত করেন।
তিনি জনগণকে গোত্রীয় দ্বন্দ্বকলহ থেকে মুক্তি দেন এবং তাদের মাঝে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করেন। এই সময়ের মধ্যে তিনি মানুষকে যাবতীয় অশ্লীলতা ও নেশা থেকে মুক্তি দিয়ে ভারসাম্যপূর্ণ ও মিতাচারে অভ্যস্ত করে তোলেন। সেই সাথে বেআইনি জীবনযাপন থেকে সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দেন, ধ্বংস ও বিনাশ থেকে উন্নত নৈতিকতা ও চারিত্রিক মানদণ্ডের দিকে পরিচালিত করেন। মানব ইতিহাসে ইসলামের নবীর আগে কিংবা পরে এরকম আমূল পরিবর্তন তাও মাত্র একজন ব্যক্তির পক্ষ থেকে অন্য কোথাও আর ঘটেনি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাবার পরও ইতিহাস রচনায় নবীজির গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের ইসলাম গ্রহণের অন্যতম একটি চালিকা শক্তি হিসেবে কাজ করছে। মার্কিন নওমুসলিম ম্যারিলিন হিল তার নাম পাল্টে রেখেছেন মারিয়াম। তিনি সম্প্রতি ইসলামের সত্যাসত্য উপলব্ধি করেন এবং ইবাদত বন্দেগীর মিষ্টি স্বাদ আস্বাদন করেছেন। ম্যারিলিন জন্মেছেন এবং বেড়ে উঠেছেন এক খ্রিস্টান পরিবারে। তার ইসলাম গ্রহণ করার নেপথ্য প্রেরণা সম্পর্কে তিনি বলেছেন,
সবসময় গির্জার উপর কর্তৃত্ব পরায়ণদের পরম্পরা আর অভ্যন্তরীণ বিষয়াশয়ের সাথে আমার সমস্যা ছিল। একদিন সিদ্ধান্ত নিলাম গির্জায় আর যাব না। আমি ভাবতাম লোকজন সপ্তাহে কেবল একদিন গির্জায় যায়, এরপর আর দিনই কোনো কাজ করে না, এটা এক ধরনের কপটতা। সেজন্য সিদ্ধান্ত নিলাম আধ্যাত্মিকতাকে আমার জীবনে সংরক্ষণ করব, তবে দিনের আদলে নয়। তখনও আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, বিশ্বাস অবশ্য সবসময়ই আমার অস্তিত্ব জুড়ে ছিল, তবে আল্লাহর আনুগত্য করার পথ হারিয়ে ফেলেছিলাম, তাই পুরোটা সময় সত্যের সন্ধানে ছিলাম। এরই মাঝে এক মুসলিম নারী আমার জীবনে আসে এবং আধ্যাত্মিকতার আলোকপূর্ণ এক পৃথিবী তার সাথে নিয়ে আসে আমার জন্যে।
মেরিলিন আরও বলেন, একদিন সে আমার এবং আমার মায়ের বিজ্ঞাপন দপ্তরে আসে কোরআনের কিছু আয়াত একটি সাইটে দেওয়ার অনুরোধ করতে। বহু ইসলামী সাইটেই কোরআনের আয়াত আছে, তবে তার পরিকল্পনাটা ছিল ভিন্ন রকমের। সে চেয়েছিল প্রত্যেকটি লাইনের নিচে একটা স্পেস রাখতে, যাতে পাঠক কোরআনের ওই অংশ সম্পর্কে তার অভিমত লিখে রাখতে পারেন। সে প্রতিদিন আসত একসাথে সাইটের কাজ করার জন্য। এই সাইটের ডিজাইন করতে গিয়ে আমি উপলব্ধি করলাম ইসলাম কতটা সুন্দর, কতটা প্রেম, ভালোবাসা আর বন্ধুত্বপূর্ণ। ধীরে ধীরে সিদ্ধান্ত নিয়ে ফেলি মুসলমান হব। আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এজন্যে যে তিনি এই নারীকে আমার জীবনে নিয়ে এসেছিলেন, যার ফলে আমি ইসলামের সত্য সঠিক পথের সন্ধান পেলাম।
মারিয়ামের মাঝে এখন নবীজি সম্পর্কে এবং তার আচরণ পদ্ধতি সম্পর্কে নতুন এক অনুভূতি জেগেছে। ইসলামের নবীর প্রতি তার অনুরাগ সম্পর্কে মারিয়াম বলেন, যখন শাহাদাতাইন কালেমা বলতাম প্রতিটি শব্দ ভালোভাবে খেয়াল করতাম এবং সত্যিকার অর্থে বিশ্বাস করতাম যে আল্লাহ ছাড়া আর কোনো খোদা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁর প্রেরিত রাসূল। কিন্তু কলেমার সাক্ষী দেওয়ার পর যে বিষয়টি আমার জন্য কঠোর হয়ে দেখা দিল তা হল, আমি বুঝতে পারছিলাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে। আমি অন্য নবীকে ভালোবাসতাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। দুঃখজনকভাবে যেটুকু জানতাম তা ছিল তার সম্পর্কে নেতিবাচক চিত্র, যা ছিল পশ্চিমা সমাজে প্রচারিত তার বিকৃত স্বরূপ। নবীজির জীবনপঞ্জি পড়তে পারতাম কিন্তু এদের কেউই আমার অন্তরে তার সম্পর্কে কোনো রকম অনুরক্তি জাগ্রত করেনি।
অবশেষে ইসলামের ইতিহাস এবং নবীজির জীবনী সংক্রান্ত একটি বই আমার হাতে আসে। এ বইতে ইসলাম পূর্ব আরবের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেয়া হয়েছে এবং নবীজিকে উন্নত নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ওই বইটি কোনো মুসলমানের লেখা ছিল না, বইটি লিখেছেন একজন খ্রিস্টান পাদ্রি। বইটি পড়ার পর আমার সামনে আলোকিত পৃথিবীর আরেকটি জানালা খুলে গেল এবং নবীজির প্রতি আমার অনুরাগ এত গভীর পর্যায়ে গেল যে তারপর থেকে ক্রমশ সেই ভালোবাসা বেড়েই যেতে লাগল। এই নবীজি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম চরিত্রের নমুনা।
কোরআনের বহু জায়গায় রাসূলে খোদার সর্বোত্তম চারিত্রিক ও নৈতিকতার বর্ণনা রয়েছে। বর্তমান বিশ্ব যার অভাব বোধ করছে তীব্রভাবে। বিশিষ্ট রুশ লেখক লিও টলস্টয় নবীজিকে সকল দিক থেকে মর্যাদাময় এবং সম্মানীয় বলে মন্তব্য করেছেন। বিচার বুদ্ধি এবং কৌশল সমৃদ্ধ বিধিবিধানের কারণে তাঁর দেয়া ইসলামী শরীয়ত ভবিষ্যৎ বিশ্বকে জয় করবে বলেও তিনি উল্লেখ করেন। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।